প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করে, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দুরুদে পাক পড়ে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে বা ফেসবুক ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন, কমেন্টসের মাধ্যমে আপনাদের শরীয়তে যে কোনো বিধান জানার ইচ্ছে যদি থাকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশা আল্লাহুল করিম এই অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আপনাদের পক্ষ থেকে আসার প্রশ্ন আমরা অনুষ্ঠানে সামিল করব। পর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল্লাহ আলী আমাদের সাথে রয়েছেন। ইনশা আল্লাহুল করিম মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলাম বা শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। যে প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার নাম মোহাম্মদ কাউসার রাজা। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, শুকনো গোবর দিয়ে রান্না করা যাবে কি? জানিয়ে দিলে অনেক উপকৃত হব।
জি, মুফতি সাহেবকে বলবেন এই বিষয়ে যে অনেক জায়গায় গোবর জ্বালানির কাজে ব্যবহার করা হয়, তো শরীয়ত এই বিষয়ে কি বলেছে একটু বিস্তারিত বল।
গোবর দিয়ে জ্বালানি তৈরি করা আগের যুগ থেকে এটা চলে এসেছে। প্রথম এটার স্তূপ তৈরি করে মানুষ, প্রাণীর যে গোবর সেগুলো সংগ্রহ করে নিত, তো নিয়ম অনুসারে সেগুলো সংগ্রহ করে দেওয়াল কিংবা জমিনের সাথে লাগিয়ে অতঃপর সেগুলোকে জ্বালানি হিসেবে তৈরি করা হতো। আর এখনও অজপাড়া গায়ে এগুলোকে জ্বালানির জন্য ব্যবহার করা হয়, তো এটা নেওয়া একেবারে জায়েজ, নিতে পারবেন, বরং কিছু লোক তেমন রয়েছেন। নতুন পদ্ধতিতে অর্থাৎ যদিও বা এটা গোবর, কিন্তু এটাকে লাকড়ি হিসেবে এটা তৈরি করা হয়, সেটা লাকড়ি হয়ে যায় না, সেটা গোবরই থাকে, কিন্তু সেটা বিশেষ মেশিনের মাধ্যমে সেটাকে লম্বা, দীর্ঘ এবং লাকড়ির মতো করে এগুলো বিক্রি করা হয়, যাতে এটা বহন করাটা সহজ হয়ে যায়। তো এটাও জায়েজ। গোবরের মাধ্যমে আগুন ধরানোর কাজ করা, সেটা জ্বালিয়ে রান্নাবান্না করা, এটা জায়েজ। এটা দ্বারা রান্না করা বস্তু সেটা হালাল, এটার উপরে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, না এটাকে কেউ হারাম এভাবে বলতে পারবে, এটা একেবারে জায়েজ।
আশা রাখি আমার ভাই উত্তর পেয়ে গিয়েছেন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আমার নাম জয়নাল আবিদিন। হুজুরের কাছে একটি প্রশ্ন, আমার হাতের একটা আঙ্গুল দুর্ঘটনায় কাটা পড়েছে, এই কথিত আঙ্গুলটি আমি কি করব? জানিয়ে দিলে ভালো হতো।
জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলো।
যদি কোনো ব্যক্তির শরীরের কোনো অংশ কোনো কারণে কিংবা অপারেশনের কারণে আলাদা করে ফেলা হয়, অনেক লোক রয়েছেন যাদেরকে অপারেট করে, অনেক সময় পা আলাদা করে ফেলা হয়, আঙ্গুল আলাদা করা হয়, পা কেটে নেওয়া হয়, অঙ্গ কেটে ফেলা হয়, তো এখন এই যে মানুষের শরীরের অংশ যেগুলো আমাদের কাছ থেকে আলাদা করে ফেলা হয়, তো এটারও সম্মান রয়েছে, এটা কোথাও দাফন করুন, এটা আপনি কোথাও দাফন করে দিন, এই অংশকে কোথাও আপনি দাফন করে দিন জমিনের মধ্যে। হ্যাঁ, কবরের মতো তৈরি করতে হবে না, জমিন খনন করে আপনি এটাকে জমিনের মধ্যে দাফন করে দিন, তো এটার শরীয়তের হুকুম এমনই। আর কোনো কবরস্থানের কিনারায় কিংবা এমন কোনো জায়গায় করুন আসলে যেখানে প্রাণী ইত্যাদি সেই অংশকে যেন বের করে না নেয়, এই সতর্কতার সাথে কিছুটা গভীর করে আপনি এই অংশকে দাফন করে দিন।
আশা রাখি আমার ভাই উত্তর পেয়ে গিয়েছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আমার নাম ওমর। হুজুরের কাছে একটি প্রশ্ন, আমার বয়স 17, আমার দাড়ি দুই মিষ্টির বেশি, আমি কি দাড়ি কাটতে বা ছাড়তে পারি? জানিয়ে দিলে উপকৃত হব।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
দাড়ি এক মুষ্টি রাখা, এটা শরীয়তে ওয়াজিব। আর মুষ্টি দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই যে চিবুক রয়েছে, এই চিবুকের নিচে, যেমন আমার কাছে এটা এইভাবে ধরুন, অর্থাৎ চার আঙ্গুল। এখন আপনি বলছেন দুই মুষ্টি হয়ে গেছে, অর্থাৎ তার অর্থ হচ্ছে এই চার আঙ্গুল এবং এই চার আঙ্গুল অর্থাৎ অনেক বেশি লম্বা হয়ে গেছে। তো এক মুষ্টি পর্যন্ত রাখুন, এক মুষ্টির অধিক চুল কেটে নেবেন। তো এক মুষ্টির অতিরিক্ত হলে সেগুলো অবশ্যই কাটতে পারবেন, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু কোনো আলেমে দিনকে নিয়ম অনুসারে চেক করিয়ে নিন। কিন্তু সাধারণ ক্ষেত্রে এমনটা হয় না যে ১৯ বছর বয়সে কোনো ব্যক্তির দাড়ি এতটা বেড়ে গেছে যে দুই মুষ্টি তার দাড়ি হয়ে গেছে আর তার দাড়ি বুক পর্যন্ত চলে এসেছে, এমন সাধারণভাবে কমই দেখা যায়। তো আপনি মুষ্টি দ্বারা কী উদ্দেশ্য নিচ্ছেন এমন তো নয় যে আপনি বুঝতেই ভুল করছেন, কেননা অনেক লোক চিবুক থেকে মুষ্টি হিসেব করেন। এখন যদি উপরে চিবুক থেকে দাড়ি হিসেব করেন, দাড়ি তো অনেক ছোট হয়ে যাবে। তো দাড়ি যখন পরিমাপ করবেন, আমি যেখানে হাত রেখেছি যেখানে চিবুক রয়েছে, তো এই চিবুকের নিচ থেকে দেখুন আপনারা এখন আমি যেভাবে হাত রেখেছি, তো এইভাবে অনুরূপভাবে যেমন এইখানে দাড়ি রয়েছে, তো এইখানে দাড়ির সাথে এই মুষ্টি আপনি চিবুকের নিচ থেকে ধরলেন যে কিছুটা লম্বা হয়ে গেছে, এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তো আপনি যে দুই মুষ্টির কথা বলছেন, তো এটা কিছুটা চিন্তার বিষয়, কারণ ১৯ বছরের বাচ্চার এত বেশি দাড়ি হয় না। কিন্তু যদি সর্বোপরি আসলেই কারো যদি এতটুকু লম্বা হয়ে যায় দাড়ি, তো এক মুষ্টি পর্যন্ত তিনি সেটা ছেঁটে খেতে এমনটা করতে পারেন। কিন্তু মুষ্টি পরিমাণের পদ্ধতি সেটাই যে চিবুকের নিচে সেটা পরিমাপ করতে হবে, চিবুক বা ঠোঁটের উপর হাত রেখে মুষ্টির হিসেব করবেন না।
মাশাআল্লাহ মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। দাঁড়িয়ে রাখুন, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য অবশ্যই রাখুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষদেরকে সৌন্দর্যতা দান করেছেন দাঁড়ির মাধ্যমে এবং মহিলাদেরকে সৌন্দর্যতা দান করেছেন লম্বা চুলের মাধ্যমে। এবং ফেরিস্তারা কিছু রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ ফেরিস্তারা যারা এইভাবে তাসবিহ পাঠ করে, যার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা পুরুষদেরকে সৌন্দর্যতা দিয়েছেন দাঁড়ির মাধ্যমে, মহিলাদেরকে সৌন্দর্যতা দিয়েছেন লম্বা চুলের মাধ্যমে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামী ভাইদেরকে দাড়ি রাখার তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার নাম মোহাম্মদ ইমন রেজা। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন যে কোনো ব্যক্তি কি তার স্ত্রীর ভাবিকে বিবাহ করতে পারবে, এই সম্পর্কে জানিয়ে দিলে উপকৃত হতাম।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
আপন স্ত্রীর ভাবিকে বিবাহ করা জায়েজ যদি সেই ভাবিকে সেখান থেকে তালাক দেওয়া হয় এবং ইদ্দত শেষ হয়েছে, কিংবা তার স্বামী মারা গেছেন, এখন তিনি অন্য কাউকে বিবাহ করতে চাচ্ছেন। তো দেখুন, হালাল সম্পর্ক জায়েজ যদি অন্য কোনো নিষেধাজ্ঞার বিষয় না থাকে। প্রথমে এটা দেখতে হবে যে ওনার স্ত্রীর ভাবির সাথে ওনার স্বামীর সম্পর্ক কি হচ্ছে। স্ত্রীর ভাবি বনতো হতে পারে, অনেক সময় এমনও হতে পারে তিনি সেখানে সম্পর্ক করলেন আর নিজের বোনকে সেখানে দিলেন, ওনার ভাইকে নিজের বোন দিলেন আর তার বোনকে উনি বিবাহ করলেন, তো তারা তো ভাই বোন হয়ে যাবে। তো স্ত্রীর ভাবি সম্পর্কের ক্ষেত্রে কি হচ্ছে প্রথমে এটা দেখে নিন। যদি এখানে সাধারণ কোনো সম্পর্ক না থাকে, অর্থাৎ এমনটা নয় যে না তিনি তার বোন, না খালা, না অন্যান্য কোনো সম্পর্ক এখানে তৈরি হচ্ছে না, তো যেগুলো হারাম সম্পর্ক, তো সেখানে বিবাহ হতে পারবে, কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। শুধুমাত্র এটা বলা যে তিনি স্ত্রীর ভাবি এই জন্য নিষেধ, তো এই ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই।
অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার নাম মোহাম্মদ হামিদ রেজা। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন। আমাদের একটা গরু দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পরে ফলে গরুটার এক পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, গরুটাকে জবাই করা হয়নি। গরু এই বিচ্ছিন্ন পা কি খাওয়া যাবে, জানিয়ে দিলে আমার উপকার হয়।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
দেখুন, পবিত্র শরীয়তের যে হুকুম রয়েছে তা হচ্ছে গাভীর মাংস, ছাগির মাংস, এই সব আমাদের জন্য তখন হালাল হবে যখন সে প্রাণীকে শরীয়ত নির্ধারিত উপায়ে জবাই করা হয়, আল্লাহর নাম নিয়ে জবাই করেছেন, কিংবা জবাই করার সময় ইচ্ছেকৃতভাবে আল্লাহর নাম কেউ ছেড়ে দেননি, ভুলে গেছেন কোনো মুসলমান, তখনও হালাল এই জবাই। কিন্তু যদি জেনে বুঝে নাম না নেন তাহলে এই জবাই হালাল হবে না, সেটা হারাম হয়ে যাবে। কিন্তু যদি কোনো দুর্ঘটনায় প্রাণীর পা ভেঙে গেছে, মস্কে গেছে, তো জীবিত প্রাণীর কোনো অংশ যদি আলাদা হয়ে যায়, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কিংবা কেউ কেটে দিলেন পা, তো এটা খাওয়া জায়েজ নেই, কারণ এই প্রাণীকে জবাই করা হয়নি। যদিও বা সে প্রাণীকে পরবর্তীতে জবাই করা হয়, কিন্তু তার প্রথমে যে পিস আলাদা হয়েছে তো সেটা মৃতের আওতায় আসে। তো এই সমস্ত প্রাণীর এই ধরনের পা, এসব মানুষ এগুলো খেতে পারবেন না, এটা খাওয়া তাদের জন্য জায়েজ নেই। অনুরূপভাবে কোনো প্রাণীর অঙ্গ, যে সমস্ত জীবিত প্রাণীর অঙ্গ আলাদা হয়ে যায় কিংবা কেটে ফেলা হয়েছে, তো সর্বোপরি এটা খাওয়া জায়েজ নেই।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ নূর হাসান তাওরাত আত-থারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, অনুবাদ ব্যতীত কোরআন পাক পাঠ করলে কি সওয়াব পাওয়া যাবে? জানিয়ে দিলে উপকৃত হব।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
জি হ্যাঁ, একেবারে তরজমা ছাড়া যদি কেউ কোরআন পাঠ করেন তো এটাও সওয়াবের কাজ। দেখুন, আমাদেরকে হাদিসে পাকে বলা হয়েছে, আলিফ লাম মিম, এখানে ত্রিশটি নেকি রয়েছে। আলিফ আলাদা, লাম আলাদা, মিম, আর এই হুরুফগুলো হুরুফে মুকাত্তাআত অন্তর্ভুক্ত। এটার অর্থ তো কারো জানা নেই, তর্জমা কারো জানা নেই, আল্লাহ জানেন। আল্লাহর বলার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। তো এইভাবে বলে দেওয়া যে যিনি তর্জমা পারেন না কিংবা কোরআন বুঝে আসে না, তো এগুলো ব্যতীত কোরআনের ফায়দা নেই, এটি ভুল কথা। সওয়াব তো পাবেন, কোরআন পড়ার কারণে যে সওয়াব রয়েছে সেই সওয়াব তো পাবেন। হ্যাঁ, মুসলমানদের চেষ্টা করা উচিত যে আমরা অন্যান্য আয়াতে মুবারকা তার তর্জমাও যেন আমরা পড়ি, তার তাফসিরও যেন পড়ি, যাতে কোরআনের ইলম আমাদের অর্জিত হয়। কিন্তু কোরআন বোঝা ছাড়াও যদি কেউ কোরআন পাঠ করেন তো অবশ্যই তিনি তিলাওয়াত করার সওয়াব পাবেন। দেখে দেখে পড়া মুখে পড়ার চাইতেও বেশি সওয়াবের কাজ। যে কোরআন দেখে দেখে পড়েন, এখন দেখে পড়ছেন, তো দেখার সওয়াব এটাও পাবেন। কোরআনে মাজিদ, ফুরকানে হামিদ, এটাকে উজু সহকারে ধরছেন, ধরার সওয়াব এটাও পাবেন, পড়ারও সওয়াব পাবেন। তো সর্বোপরি কোরআন তর্জমা সহকারে পড়ুন, সেটাও সওয়াব, আর তর্জমা ছাড়াও পড়লে তখনও সওয়াবের কাজ। অনেক বিষয় এমন রয়েছে, আপনি নামাজ পড়ছেন, খুতবা আরবিতে শুনছেন, জরুরি নয় যে সব কিছুর তর্জমা জানবেন, কিন্তু এটা সওয়াবের কাজ। কুরআনে পাকের তিলাওয়াত করা শোনা, এগুলো সওয়াবের কাজ।
জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে।
আমার নাম আব্দুল্লাহ। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, আমার মা আমাকে আমার মামা এবং আমার খালা সাথে সম্পর্ক রাখতে নিষেধ করেন, আমি কি আমার আম্মার কথা মেনে চলতে পারি এবং আমার মামার সাথে এবং আমার খালার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারি? এ সম্পর্কে জানিয়ে দিলে মেহরবানি হতো।
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
মামা এবং খালা, ওনারা তো সেই মুহরিম এবং নিকট আত্মীয়, আর তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা, এ সম্পর্ক ছেদ করা, এটা নাজায়েজ। দেখতে হবে মা কি কারণে নিষেধ করছেন। যদি এক্ষেত্রে শরীয়ত সংক্রান্ত কোনো বিষয় থাকে তাহলে বিষয়টি আলাদা, কিন্তু সর্বোপরি আমাদের এখানে যেটা হয়ে থাকে যে নিজেদের মনোমালিন্য, নিজেদের মধ্যে লড়াই, যার কারণে সকলকে, পরিবারকে নিষেধ করে দেওয়া হয় যে তুমিও তার সাথে কথা বলবে না, সম্পর্ক রাখবে না। তো এটা শরীয়তে জায়েজ নেই, এটা সম্পর্ক ছিন্নের আওতায় চলে আসে। আপনি তাদের সাথে নিজেদের সম্পর্ক রাখুন, আর এতে মায়ের কোনো নাফরমানি হবে না। যাই হোক, মাকে বোঝানোর চেষ্টা করুন, আর এটা না করে মাকে রাগান্বিত করার জন্য আপনি সবসময় তার সাথে কথা বলছেন, তার সাথে মিলিত হচ্ছেন, এটাও তো জরুরি নয়। আপনি সবসময় সেখানে যাবেন, তার সাথে দেখা করবেন, হ্যাঁ যখন সামনে আসবে তখন ঠিক আছে সালাম দোয়া নিলেন আপনি, কিন্তু যতটুকু পারেন যদি আপনার মাকে আপনি বোঝাতে পারেন আদব, আদবের সীমানার মধ্যে থেকে, তো ঠিক আছে, এটি ভালো কাজ। কিন্তু সর্বোপরি মাকে এটি বুঝিয়ে দিন যে সম্পর্ক ছিন্নকারীর জন্য কি গুনাহ রয়েছে, সম্পর্ক নষ্ট করলে কেমন গুনাহ হয়। তো ইনশাআল্লাহ এটাই ভালো হবে। আমিরা আহলে সুন্নাতের একটি রিসালা রয়েছে ফুপির সাথে মীমাংসা সম্পর্কে, যার টাইটেল আপনারা মাদানী চ্যানেলের স্ক্রিনের মধ্যে দেখছেন। তো এটা যদি তাকে পড়ার জন্য দেন, কিংবা এই বিষয়ে যে বয়ান রেকর্ডিং অডিও রিসালা যদি শুনিয়ে দেন, তো ইনশাআল্লাহ উত্তম হবে। কিংবা মাদানী চ্যানেলের এমন কোনো প্রোগ্রাম যেখানে মীমাংসার ফজিলত বর্ণনা করা হয়েছে, আপনি সেটা অবশ্যই ওনাকে শুনিয়ে দিলে ইনশাআল্লাহ ওনার অভ্যাসের মধ্যে পরিবর্তন আসবে আর উত্তম কিছু হওয়ার চান্স রয়েছে ইনশাআল্লাহ।
মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে, টিভি স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে। অবশ্যই আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। কয়েকটি প্রশ্ন রয়েছে, যাব আপনাদের প্রশ্নের দিকে। যে প্রশ্ন চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ উমর আলী। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কোরআন করিমকে ভালোবেসে চুম্বন করা কিংবা বুকে নেওয়া কি জায়েজ, জানিয়ে দিলে উপকৃত হব।
জি মুফতি সাহেবকে বলবেন, এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
জি হ্যাঁ, কোরআনে মাজিদ ফুরকানে হামিদকে চুমু খাওয়া এটাও জায়েজ রয়েছে, এটা বুকে লাগাবেন এটাও জায়েজ রয়েছে, ভালো নিয়ত করলে সওয়াবের মাধ্যম হবে। আর যেহেতু মুসলমানরা কোরআনের সম্মানার্থে এমনটা করে থাকেন, আর এটা করা একেবারে প্রমাণিত এবং জায়েজ। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নিয়ম অনুসারে কোরআনে মাজিদ ফুরকানে হামিদকে চুমু খেতেন আর বলতেন, আমার রবের ওয়াদা, ইচ্ছা, রবের ফরমান এটি, সুবহানাল্লাহ। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চুমু খেতেন কোরআনে মাজিদ ফুরকানে হামিদকে। তো কোরআন চুমু খাওয়া একেবারে জায়েজ এবং বুকের সাথে লাগানোও জায়েজ। হ্যাঁ, কোরআনে মাজিদকে মাধ্যম ব্যতীত স্পর্শ করা উজু ছাড়া জায়েজ নেই। অর্থাৎ একটি হচ্ছে কোরআনে পাক, যা আলাদা কোনো কাপড়ের মাধ্যমে ঢেকে রাখা হয় সেটা আলাদা, আরেকটি হচ্ছে কোরআনে মাজিদ ফুরকানে হামিদ কোনো পর্দা ব্যতীত এমনিতেই। এই অবস্থায় যদি আপনার উজু থাকে তাহলে আপনি স্পর্শ করুন। আর এটা মনে রাখবেন, যখন উজু সহকারে আমরা কোরআনকে স্পর্শ করি তো আমরা স্পর্শ করার কারণে সওয়াব পাই, কোরআনকে দেখার কারণেও সওয়াব পাওয়া যায়। তো কোনো ব্যক্তি স্পর্শ করলেন, দেখলেন, চোখে লাগালেন, চুমু খেলেন, ইনশাআল্লাহ এটা সওয়াবের কাজ। কিন্তু ওযু যদি না থাকে তো মাধ্যম ব্যতীত কোরআনে মাজিদকে এভাবে আপনি চুমু খেতে পারবেন না, তখন আপনি হাতও লাগাতে পারবেন না। আর বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ওযু সহকারে এটা ধরে থাকে, তো ঠিক আছে, তাতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আরজ করছি, এটি মোহাব্বতের আলামত যে কোরআনকে এইভাবে স্পর্শ করা। কিন্তু কোরআনে পাকের যেটা উদ্দেশ্য, যে আমরা কোরআনে পাকের শিক্ষাও অর্জন করব, কোরআনে পাকের আয়াতে মুবারকা, তরজমা, তফসির এগুলো আমরা পর্ব শিখব, যাতে আল্লাহ পাকের যে সমস্ত আহকাম রয়েছে সেগুলোর উপরে আমরা যথাযথ আমল করতে পারি। এমন তো নয় যে কোরআনকে চুমু খেতে থাকবেন কিন্তু কোরআন তিলাওয়াত না করা, কোরআন চুমু খেতে থাকলেন কোরআন বোঝা থেকে বিরত। তো কোরআন যথাযথভাবে বোঝাও দরকার, পড়াও দরকার। যাই হোক, কোরআনে পাকে না বুঝেও যদি কেউ পড়েন তাহলে সওয়াব তো পাবেন, স্পর্শ করলেও সওয়াব পাবেন। কিন্তু সবচাইতে উত্তম, সবচেয়ে ভালো কাজ হচ্ছে কোরআন যেন অনুধাবন করতে পারি, কোরআন পড়তেও যেন পারি।
আচ্ছা মুফতি সাহেব, একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে কারো যদি একজন মেয়ে থাকে, এখন যদি সম্পদ বণ্টন করা হয়, এখন যিনি অভিভাবক পিতা তার দায়িত্ব কর্তব্য কি, নিজে সেই সম্পদ পরিপূর্ণ নিজের একজন মেয়েকে দিয়ে দিবে, বা শরীয়ত এই বিষয়ে কি দিক নির্দেশনা দিয়েছে একটু বিস্তারিত বলুন, যাতে আমরা এই বিষয় নিয়ে উপকৃত হতে পারি।
জীবনের ক্ষেত্রে যা কিছুই মানুষ অর্জন করেন নিজের সম্পদের মালিক তিনি, চাই ছেলেকে কিংবা মেয়েকে কিংবা যেখানে ইচ্ছা দান করুন। যদিও বা যখন সন্তানকে দিতে হয় তো শরীয়তের হুকুম হচ্ছে এটা, যে সে অবস্থায় ছেলে হোক কিংবা মেয়ে, তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া এটা উত্তম। ছেলেকে দুই গুণ মেয়ের বিবেচনায়, তো এটাও সর্বোপরি জায়েজ রয়েছে, যে ছেলেকে দুই গুণ দিচ্ছেন আর মেয়েকে অর্ধেক, এটাও জায়েজ। যদিও বা কোনো ওয়ারিশকে শরীয়তের কোনো কারণ ছাড়াই মাহরুম করে দেওয়া, কিছুই না দেওয়া, তো এ আমল জায়েজ নেই, এটা নাজায়েজ, গুনাহের কাজ। এখন এখানে যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, যে বিষয়ে জিজ্ঞেস করেছেন, একজন কন্যা, তো মালিক তো রয়েছেন, মালিক যদি দিতে চান তাহলে দিতে পারেন, যথেষ্ট হয়ে যাবে। কিন্তু এইখানে আরেকটি মশলা রয়েছে, অর্থাৎ নিজের স্ত্রী, অর্থাৎ মৃত্যুর পরে ওনার যে স্ত্রী রয়েছেন, ওনার স্ত্রী ওনার ওয়ারিশ হবেন, তো ওনাকে বঞ্চিত করবেন না। তো অনুরূপভাবে ওনার যদি একলা কন্যা হয় তাহলে ওনার ভাই ইত্যাদি যিনি দিবেন ওনার ভাইয়েরা ওয়ারিশ হবেন। তো হওয়া এটা উচিত যে ওনার যে কন্যা রয়েছে অর্ধেক সম্পদ, অর্থাৎ টোটাল সম্পত্তির অর্ধেক কন্যাকে দিন, এক অষ্টমাংশ ওনার স্ত্রী যিনি বিধবা ওনাকে দিয়ে দিন, এক অষ্টমাংশের বেশিও কেউ চাইলে দিতে পারবেন, অতঃপর বাকি যা থাকবে তা আপনার ভাইয়েরা যদি জীবিত থাকেন তো সেটা তাদেরকে দিয়ে দিন। এমন নয় যে সব তাকে দিবেন, এতে বাকি যারা রয়েছেন তারা বঞ্চিত হয়ে যাবেন, আর এটা শরীয়তে যথার্থ নয়।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুফতি সাহেবকে এর প্রতিদান দান করুক। জাযাকাল্লাহু খায়রা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেক কিছু শিখার, জানার, বুঝার বাকি রয়েছে। মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানের মাধ্যমে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অত্যন্ত মূল্যবান বিষয়াদি সম্পর্কে আমরা জানতে পারি, শিখতে পারি। তাই অনুরোধ করব মাদানী চ্যানেলের সাথেই থাকুন। এই পর্যন্ত যারা আমাদেরকে কল করেছেন তাদের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা সবাইকে ভালো ও সুস্থ রাখুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলমে দ্বীন আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।
প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি।